exclusively on FusionBD.com.
Shuni Revis Radio 89.2 FM Shagoto Kuasha brought to you by Igloo Ice Cream, a world of great taste. আর আপনার সঙ্গে আছি আমি আরজি শর্মিন। আর শুরুতে রয়েছে আমাদের কুয়াশার এক্স ফাইলস এর সত্য ঘটনা। আজকে যে সত্য ঘটনাটি আমরা শুনবো এটা খুব আলোচিত একটি ঘটনা, এখনো পর্যন্ত যেটা চলছে, যেখানে যেতে মানুষ এখনো ভয় পায় বা যেখানে যেতে এখনো বারণ করা হচ্ছে মানুষকে, তেমনি একটি দ্বীপকে নিয়ে ঘটনা। আর আজকের এই কুয়াশা এক্স ফাইলস এর নাম মার্ডার্স ইন দ্য প্যারাডাইস। আসুন তাহলে সে স্বর্গে কেন খুন হচ্ছে মানুষ, কিভাবে খুন হয়েছে, কতজন খুন হয়েছে, সে সম্পর্কে সত্য ঘটনাটি শুনবো এখন। নিয়ে আছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিমে। আজকের গল্পটা প্যারাডাইস নামের একটা দ্বীপকে কেন্দ্র করে। যে দ্বীপটি তার নামের মতো দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তার পেছনে লুকিয়ে ছিল অন্ধকারে আচ্ছন্ন গোপন সব রহস্য। আর এই গল্পটা রহস্যজনক সব মৃত্যু আর ষড়যন্ত্র নিয়ে, যা দ্বীপের বাহ্যিক সৌন্দর্য দেখে কেউই বুঝতে পারবে না। কৌটার নামের জায়গাটা ইয়াং ট্রাভেলারদের জন্য ছিল স্বর্গের মতো। ভিন্নধর্মী এই দ্বীপটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাত্র 250 মাইল দূরে অবস্থিত। নৌকা ছাড়া এই দ্বীপে যাতায়াতের অন্য কোনো ব্যবস্থা নেই। প্রতি বছর প্রায় 5 লাখের মতো ট্রাভেলার এই দ্বীপে ঘুরতে আসে। রাতের বেলা দ্বীপের কাছে আনন্দ ফুর্তিতে মেতে ওঠা রঙিন পরিবেশটা যেন তরুণদের সবচেয়ে বেশি টানে। জ্যাক ভ্যান হর্ন নামে একজন প্রায় 3 বছর থাইল্যান্ডে ছিলেন। তিনি জানান এই জায়গাটায় তার জীবনের বেশ সুন্দর একটা সময় তিনি পার করেছেন। তার মতে থাইল্যান্ডের সবকিছুই বেশ জাদুকরি, কেননা ইউরোপের মতো কোনো বাধা ধরা নিয়ম এখানে নেই। এখানে যে যার ইচ্ছে মতো থাকে, যেমন খুশি তেমন ভাবে চলাফেরা করতে পারে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়াতে 3 মাস যাতায়াত করার পরও 3 বান্ধবী অ্যানাবেল, এমা আর হলি কেবলই থাইল্যান্ড আসে। তারা অনেক উত্তেজনার উৎসাহ নিয়ে এই দ্বীপে ছুটি কাটাতে আসে, কিন্তু আসার পর 3 বান্ধবী এখানে ঘটে যাওয়া ইদানিংকার কিছু ঘটনা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। কোহটাও নামের এই জায়গাটাতে প্যারাডাইস দ্বীপ যে এত রহস্যময়, এই ব্যাপারে তিনজনের একজনও অবগত ছিল না। কিন্তু কেনই বা এত ভাবতে হবে, কি এমন হয়েছিল এই দ্বীপে? আসুন রহস্যের একটু গভীরে যায়। প্রায় 1 বছর আগে হান্না আর ডেভিড নামের দুইজন এই দ্বীপে ঘুরতে আসে। হান্নার বয়স মাত্র 23 বছর। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নেওয়া শেষ করে সে একটা বিরতি নেয়। তার পরিবার তাকে থাইল্যান্ডে যেতে অনেক বাধা দেয়, কিন্তু হান্না কারো কোনো কথা না শুনে হঠাৎ করে একদিন টিকিট বুক করে ফেলে আর সবাইকে জানায় যে সে থাইল্যান্ড যাচ্ছে। তবে হান্না প্রতিদিনই তার মায়ের সাথে কথা বলত। তার মা বরাবরই হান্নার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন। আর এদিকে ডেভিডের একটা মাইনিং কোম্পানির সাথে কাজ শুরু করার কথা। জার্সি থেকে প্রায় একদল বন্ধু বান্ধব নিয়ে ডেভিড বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সেদিন তারা কোটায়ের একটা বিচের ফুলমুন পার্টিতে যায়, যে পার্টির মধ্যমণি ছিল ডেভিড। আর বেশ কাকতালীয় ভাবে একই হোটেলে ওঠার কারণে হান্নার সাথে সেদিন ডেভিডের পরিচয় হয়। 2014 সালের 14 সেপ্টেম্বর সন্ধ্যা 7টার দিকে তারা সবাই মিলে সায়রা বিচে একসাথে খাওয়া দাওয়া করে। তবে মাঝরাতের শেষে দলের সবাই আলাদা হয়ে ভিন্ন ভিন্ন দিকে যে যার মতো চলে যায়। হান্না আর তার 3 বন্ধু কাছেই একটা বিচের বারের দিকে যেতে থাকে, যে বারটার নাম এসি বার। আর ডেভিড তখন সুপার মার্কেটের রাস্তায় বন্ধুদের সাথে গল্প করতে থাকে, যেটা পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়। রাত 2টার দিকে ডেভিড আবার হান্নার সাথে দেখা করে। এক পর্যায়ে 2:15 হান্না আর ডেভিড দুজনই বার থেকে বেরিয়ে পড়ে আর বিচের দিকে হাঁটতে থাকে। তারা হাঁটতে হাঁটতে তাদের হোটেলের নিরাপত্তা ব্যবস্থা থেকে 1 মিটার দূরে চলে যায়। সূর্য ওঠার পরপরই লোকাল হোটেল ওনার মন্টুয়ার্ট টু বিচিএম সে দিব্যি ঘুমাচ্ছিল, কিন্তু তার হোটেল কর্মচারী দৌড়ে গিয়ে খুব তাড়াহুড়ো করে তাকে ঘুম থেকে ওঠায়। দুজনেই এসে বিচের কাছে পড়ে থাকা দুটো ক্ষত বিক্ষত লাশ দেখতে পায়। তাদের রক্ত বালুর সাথে মিশেছিল। হান্নাকে খুব খারাপভাবে আক্রমণ করা হয়েছিল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, আর তার ডেড বডি থেকে কেবল 12 মিটার দূরেই পানির স্রোতে আরেকটা নিথর দেহ ভাসছিল। ডেভিড মিলার, তার মাথায় সাংঘাতিক আঘাতের চিহ্ন ছিল, আর একটা রক্তমাখা লাঙল তাদের মৃতদেহের কাছেই পড়েছিল। হোটেল মালিক এসব দেখে বলে সে আর কখনো এমন করুণ দৃশ্য দেখতে চায় না। ডেভিড হান্নার খুন হওয়ার ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা তদন্ত করতে বেঁচে যায়। রয়্যাল থাই পুলিশ সার্জেন্ট চ্যাড গুরু হচ্ছেন প্রথম অফিসার যিনি ঘটনাস্থলে যান। সেখানে পড়ে থাকে রক্ত মাখা দেহ, সেই দৃশ্য দেখে তিনি হকচকিয়ে যান। সে এলাকার আশেপাশে অনেকগুলো মন্দিরও ছিল, আর তা সত্ত্বেও এখানে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের মর্মান্তিক দৃশ্য দেখে তিনি শুধু খুনিদের শাস্তি কামনা করেন। থাই পুলিশ টিম সেই দ্বীপে মার্ডার ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু পুরো এলাকা জুড়ে তাদের কেবল ছয়জন অফিসার ছিল, যা কিনা এত বড় একটা মার্ডার কেস সমাধান করার জন্য যথেষ্ট ছিল না। এই অল্প কয়েকজনের এত রহস্যময় কেসের সমাধান করতে হিমশিম খেতে হচ্ছিল, এমনকি ঘটনাস্থলে অপরিচিত লোকের প্রবেশও বাধা দিতে পারছিল না তারা, যার ফলে সেখানকার দুর্বিষহ পরিস্থিতির বিভিন্ন ধরনের ছবি তুলতে সক্ষম হয় ভিড় করা এলাকাবাসী। আর মৃতদেহের এসব ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয়। পুরো ব্যাংককে এই ঘটনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, আর পুলিশের পুরো ঘটনাকে হালকাভাবে নেওয়াটা থাইল্যান্ডের সবার চোখে পড়তে শুরু করে। একজন সিনিয়র অফিসারকে পুলিশ হেডকোয়ার্টার থেকে ডিরেক্ট অপারেশনের জন্য পাঠানো হয়, সে রয়্যাল থাই পুলিশের মেজর জেনারেল সুয়া জাঙ্গিয়ার ডাস্ক। তিনি সবাইকে জানান কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার লিক হয়ে যায়, বিশেষ করে ক্রাইম সিন থেকে ভিকটিমদের ছবি, যেগুলো দেখে পরে তাদের পুরো পরিবার মানসিকভাবে খুব বেশি আঘাত পায়। তাই প্রথমে এসেই সে ডেভিডের পরিবারের কাছে ক্ষমা চায়। ঘটনাস্থলের অন্যান্য সমস্যায় নজর না দিয়ে পুলিশ ফরেন্সিক প্রমাণগুলো পরীক্ষা করার জন্য নিয়ে ব্যস্ত থাকে। সেখানে পড়ে থাকে সিগারেটের অংশবিশেষ, আর হান্নার শরীর থেকে তারা কিছু ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে, আর সেইখান থেকেই তারা দুজন এশিয়ান ব্যক্তির ডিএনএ খুঁজে পায়। আর সেই রেস ধরে তারা সেই এলাকার সব এশিয়ান পুরুষদের ডিএনএ টেস্ট নেওয়া শুরু করে। ইতিমধ্যে প্রায় সাতজন অফিসার এই কেস সমাধানে যোগ দেয়, যেখানে সচরাচর ছয়জনের বেশি পুলিশ কখনো দেখা যায় না। এর মধ্যে এলাকার বেশ শক্তিশালী একদল মাফিয়ার কথা রোডে যেতে শুরু করে কম বেশি সবার মুখে, যারা সবার আসা যাওয়ার খবর রাখে। পুরো এলাকা তাদের আয়ত্তে থাকে, কত টাকা কার কাছে আছে, থাকবে বা থাকবে না, এসব বিষয়গুলোতে তারাই সিদ্ধান্ত নিত, সে লোকাল কোনো পরিবারই হোক আর বাইরের কেউ হোক না কেন। এই মাফিয়া পরিবারকে বরাবর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ধারণা করা হয়। তবে পুরো সাইরি বিচে তাদের মতো ব্যবসা আর অন্য কারণে এক সপ্তাহ পর একজন নতুন প্রত্যক্ষদর্শী সামনে আসে, যাকে সেদিন রাতে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছিল। যদিও শাওয়ান ম্যাকানা আসলে ডেভিড মিলারের বন্ধু ছিল, তবে তার উপস্থিতি সম্পর্কে জানা মাত্রই পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। একটা সুপারমার্কেটে তাকে পেয়ে থাই হোটেলের মালিক আর পুলিশ জেরা শুরু করে, কিন্তু খুব অদ্ভুত ভাবেই শাওন তাদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। এর পরপরই সে তার ফেসবুকে স্ট্যাটাস দেয়, থাই মাফিয়া ইজ ট্রাইং টু কিল মি, প্লিজ হেল্প, যেটা তখনকার ব্রিটিশ নিউজ পেপারও চলে আসে। শাওন সেই এলাকা থেকে চলে যাওয়ার আগে জানায় মাফিয়ারা তাকে নিজে নিজে ফাঁসি দেওয়ার কথা বলে। তারা বলে যে শাওন ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, আর তারা তাকিয়ে তাকে তামাশা দেখবে। শাওন ভয়ে পালিয়ে যায়, কিন্তু কেন যে মাফিয়ারা তাকে এই ভয় দেখায় এটার উত্তর কারোরই জানা হয় না। তবে যাওয়ার আগে শাওন বলে যায় যে ডেভিড আর হান্নার মৃত্যুতে তার কোনো হাত ছিল না, যদিও সেদিন তার শরীরে একটা জায়গায় কেটে রক্ত ঝরেছিল, তবে তার মতে সেইটা ঘটনা ঘটার অনেক আগে হয়েছিল। এতগুলো তথ্যের মধ্যে কোনোটার কোনো মিল খুঁজে না পেয়ে পুলিশ বেশ অবাক হয়, শাওনের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এত সময়ের মধ্যে তখনও পুলিশ প্রায় পুরো ব্যাংকক জুড়ে সেই দুইজন এশিয়ানের ডিএনএ প্রোফাইল ম্যাচ করানোর জন্য পরীক্ষা করে যাচ্ছিল। পুলিশের নজর ছিল একটা নিম্নবিত্ত বার্মিজ সম্প্রদায়ের উপর। এই এলাকাবাসী আসলে পুরো থাইল্যান্ডের ইঞ্জিন হিসেবে কাজ করে, বাজার থেকে শুরু করে হোটেলের খাবার তৈরি, ঝাড়া মোছা, সব রকম কাজেই তাদের সম্পৃক্ততা থাকে। যদিও তাদের মধ্যে অনেকেই ইলিগালভাবে সেই দেশে প্রবেশ করেছে, এর মধ্যে অ্যান্ডি হল একজন মাইগ্রেন্ট রাইট ক্যাম্পেইনার এই বিষয়ে জানায় যে বার্মিজদের সাথে সেখানে বেশ তুচ্ছ আচরণ করা হয়, তাদেরকে কোন প্রকার সম্মান তো দেওয়া হয়ই না, বরং সব জায়গায় অনেক অবহেলা করা হয়। তাদের কাছ থেকে স্থানীয়রা নিজেদের সব কাজ ঠিকই আদায় করে নেয়, কিন্তু বিনিময়ে কখনোই তাদেরকে ন্যায্য অধিকার প্রাপ্যটুকু দেয় না। তাদের উপর অত্যাচার অনাচার একধারে চলতেই থাকে। হত্যাকাণ্ডের 13 দিন পর অ্যান্ডি হল বুঝতে পারে যে পুলিশ নিঃসন্দেহে বার্মিজদের টার্গেট করেছে। প্রমাণ পেতে অ্যান্ডি তার ওয়ার্কার রাইটস ক্যাম্পেইন গ্রুপ থেকে কিছু লোককে ঘটনাস্থলে পাঠায়। সেইখানে গিয়ে তারা যা দেখতে পায় সেটা কল্পনার বাইরে ছিল তাদের জন্য। নিরীহ বার্মিজদের পুলিশের দল প্রায় মেরে ফেলার মতো করে বেদম মারধর করছিল। এক একজনকে এক একভাবে চামড়া তুলে ফেলে রক্তাক্ত করে ফেলছে, আরেকজনের গায়ে গরম পানি ঢেলে দিয়ে তাকে অত্যাচার করছে। এসব কিছু দেখে যখন তারা উচ্চপদস্থ অফিসারদেরকে জানায়, তখন জেনারেল পুলিশ টিম এসব কিছু অস্বীকার করে। করুণ এই অত্যাচারের শেষ কয়েকদিনের মধ্যে পুলিশ ইনভেস্টিগেটরদের হাতে ক্রাইম সিনের একটা বিশেষ সিসিটিভি ফুটেজ ধরা দেয়। মংমং জুলান, ইয়োপো নামের তিনজনকে একসাথে বাইকে করে ঘটনাস্থল থেকে সেদিন বের হতে দেখা যায়। তারা স্বীকার করে যে সেদিন রাতে তারা সাইরি বিচে ছিল। এক পর্যায়ে মংমংকে তারা ছেড়ে দেয়, কিন্তু ইমিগ্রেশনের ঝামেলার জন্য বাকি দুজনকে অ্যারেস্ট করে ফেলে। তাদের মধ্যে একজনেরও উকিল ছিল না। তাছাড়া এই পর্যায়ে হত্যাকাণ্ডের আর কোন চাক্ষুষ সাক্ষীও ছিল না। পুলিশ তাদেরকে জেরা করা শুরু করলে এক পর্যায়ে জানতে চায় তারা দুইজন আসলে লাঙলটা কোথায় ফেলে এসেছিল। তখন তারা জানায় যে তারা কোথায় ফেলে এসেছিল তা ঠিক মনে নেই। তার মানে কি এই যে তারা স্বীকার করে নেয় যে আসলেই এই হত্যাকাণ্ড তাদের হাতে ছিল? এই পুরো ঘটনায় মজার বিষয় হচ্ছে এই তথ্যগুলো পুলিশদের নিজেদের করা ভিডিও ফুটেজ থেকে পাওয়া, যে ভিডিওটা তখনও পর্যন্ত কোথাও প্রচার হয়নি। আর ভিডিওতে তাদের স্বীকারোক্তি ছাড়া অবাক্যানোর মতো যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জুলান আর ইয়োপোকে নতুন করে ক্রাইম সিন প্র্যাকটিস করা। তাদেরকে খুন করার আগের পরের প্রতিটা স্টেপ চর্চা করানো হচ্ছিল। ইয়োপো জানায় যে পুলিশ তাকে কিভাবে টর্চার করেছিল। সে অনেক কষ্টে ছিল। তাকে একটা খালি রুমে উলঙ্গ অবস্থায় কয়েকজন পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। সে অবস্থায় তারা সবাই ইয়োপোর ছবি তুলে তাকে শারীরিক নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, এমনকি তাকে ছোট ছোট করে কেটে পানিতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেয়। আর যখন ইয়োপোর হত্যাকাণ্ডের ধারা মুখস্থ করতে অসুবিধা হয়, তখন এক পর্যায়ে একজন পুলিশ ট্রান্সলেটর ইয়োপোর মাথায় জোরে আঘাত করে। জুলানকেও একইভাবে অত্যাচার করে তারা। আসল খুনির পেছনে না যেয়ে তারা এই দুই বার্মিজ নাগরিককে খুনি হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে সবাইকে জানায় যে তারাই খুনি, কারণ তাদের মতে হান্না ডেভিডের মার্ডার স্পট থেকে পাওয়া ডিএনএ সাথে তাদের ডিএনএ মিলে যায়। তাছাড়া অফিসারদের বিশ্বাস যে ডেভিডের ফোন ইয়োপোই চুরি করেছিল এবং এইটা তারা প্রমাণও করতে পারবে। তাই পুলিশ ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের কাছে এসব তথ্য পাঠিয়ে দেয়। এদিকে হান্না ডেভিডের খুনের আট মাস আগে 2014 সালের জানুয়ারিতে নিক পিয়ারসন নামে একজন মারা যায়, সে কোটাও প্যারাডাইজ আইল্যান্ডে। নিক তার পুরো পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছিল। সাইরি বিচে এক রাত থাকার পর তারা রাত দুইটার পরপর তাদের হোটেলে ফিরে আসে। নিক নেশাগ্রস্ত ছিল এবং তার রুমে যাওয়ার জন্য তার সাহায্যের দরকার ছিল। তার বাবা আর ভাই তাকে ধরে রুমে রেখে আসে। নিক তার বাবার সামনে হাত মুখ ধুয়ে গুড নাইট বলে শুয়ে পড়ে। পরদিন সকালে তাকে হোটেলের সামনের বিচের পানিতে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়। তার বাবা তাকে রাতে যে পোশাক পরা দেখেছিল, মৃত্যুর পরও নিক সেই পোশাকে নিথর হয়ে পানিতে পড়েছিল, কিন্তু তার রুমের চাবি তখনও তার রুমেই ছিল। ময়না তদন্তের পর জানা যায় তার কোনো হাড় ভাঙেনি, অর্থাৎ সে উপর থেকে নিচে পানিতে পড়ে যায়নি। রিপোর্ট আসার আগে নিকের পরিবারের সবাই ভাবছিল হয়তো সে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে পানির কাছে যেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু বিষয়টা আসলে তেমন ছিল না। তাছাড়া হোটেল রুমের সামনে পুরো জায়গা জুড়ে বিশাল বড় বড় পাথর, যার ফলে পুরো 50 ফিট নিচে একদম পানি পর্যন্ত রাস্তা একেবারে এবড়ো খেবড়ো। যে কোনো কারো পক্ষে ঘুমের মধ্যে এমন রাস্তা পার করে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু পুলিশের মতে নিক এমনটাই করেছে। তদন্ত কমিটিকে ডাকা হলে তাদেরও একটাই কথা, নিক ঘুমের খুলে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু নিকের পরিবার কোনোভাবেই এই ব্যাখ্যা মেনে নিতে রাজি ছিল না। মারা যাওয়ার আগে রাতে বিচের কাছে একটা রেস্তোরাঁ বসে একজন যুবতী থাই মেয়ের সাথে কথা বলছিলেন নিক। নিকের পরিবারের ধারণা সেই মেয়েটার কি কোনো হাত থাকতে পারে তাহলে? তারা পুলিশের ঘটনা তদন্তের কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না, কেননা পুলিশ নিকের হোটেল রুমেও কোনো প্রমাণের খোঁজ করেনি, এমনকি প্রত্যক্ষদর্শীরও ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেনি। নিকের ভাই ম্যাট প্রায় 4 বছর ধরে থাইল্যান্ডে থাকছিল। সে জানায় যে সে থাইল্যান্ড ভালোবাসে, তবে সে এটাও বিশ্বাস করে যে কোটাওর কোন নিয়ম কানুন ঠিক নেই। বাইরের থেকে দেখতে সুন্দর লাগা সবুজ গাছ, পরিষ্কার নীল পানির সমুদ্র, চিকচিক করা বালু এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার, প্রায় স্বর্গপরি মনে হলেও ভেতরে রয়েছে এক অন্যরকম অন্ধকার রহস্যময় জগৎ, যে জগৎ চলে মাফিয়াদের কথায়। তাই পুলিশ জানায় তারা সব রকম তদন্ত করেছে আর কোন প্রকার দুর্নীতি করেনি, কিন্তু তাদের কথার গুরুত্ব উপেক্ষা করে এদিকে কোহতাতে একের পর এক ট্রাভেলার খুন হতে থাকে আর পরিণতিতে বার্মিসদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে থাকে। ডেভিড হানা মার্ডারের দুই সপ্তাহের মধ্যেই পুলিশ দুইজন বার্মিসকে তাদের হত্যার জন্য গ্রেফতার করে, কিন্তু পুলিশের এই সিদ্ধান্তের যৌক্তিকতার উপর অনেকেরই অনেক প্রশ্ন ছিল। অনেকেই বার্মিসদের দোষী হওয়ার বিষয়টাকে সাজানো নাটক বলছিল, কিন্তু পুলিশ দল তাদের জায়গাটায় অটল ছিল। এদিকে পুলিশের উপরে চাপ বেড়েই যাচ্ছিল, কারণ মাইগ্রেন্ট রাইটস ওয়ার্কার অ্যান্ডি হল বার্মিসদের কেসটাতে পুরোপুরি মনোনিবেশ করা শুরু করে আর ঘটনার সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগে যায়। সে তার পুরো গ্রুপকে নিয়ে তদন্ত করতে কোটা হতে যায়। সেখানে গিয়ে রিমান্ডে থাকা জোলাইন আর ইয়েপোর সাথে সাক্ষাতে কথা বলে। তাদের অবস্থা অনেক করুণ ছিল। আলাপের এক পর্যায়ে তারা অ্যান্ডিকে স্পষ্টভাবে বলে যে অত্যাচারের সহ্যের সীমা যখন পার হয়ে যাচ্ছিল তখন তারা তাদের অপরাধ জোরপূর্বক স্বীকার করে। তবে তাদেরকে গ্রেফতার করার 18 দিন পর তারা তাদের কথা ফিরিয়ে দেয়। কোসাময় ডিস্ট্রিক্ট কারাগারে আসলে কি হচ্ছে তা জানার জন্য একদল এজেন্ট গোপনে ক্যামেরা নিয়ে জোলান আর ইয়াপোর সাথে সাক্ষাতে কথা বলতে যায়। এবার জোলান জানায় যে কিভাবে তাদের মুখে প্লাস্টিক টেপ দিয়ে ঠেকে মুখে লাথি দিয়ে রক্তাক্ত করে তাদেরকে অত্যাচার করা হয়েছে। বুকে লাথি দিয়েছে একের পর এক যতক্ষণ পর্যন্ত তারা অপরাধ মাথায় নিতে রাজি না হয়। অপরাধ স্বীকার করলে কারাগারে 2 বছরের শাস্তি আর অস্বীকার করলে আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত পুলিশ তাদের দিয়েছে। কিন্তু এই সব প্রশ্ন যখন অফিসারকে করা হয় তখন সে কিছুই স্বীকার করে না। 2014 সালের ডিসেম্বরে জোলান আর ইয়াপোকে খুন আর ধর্ষণের জন্য চার্জ করা হয়। আদালতের জজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেস সেখানে স্থগিত করে। কিন্তু এদিকে নতুন বছরের আগমনের উৎসবে থাইল্যান্ডে আকস্মিকভাবে মৃত্যু সংখ্যা আরও বাড়তে শুরু করে। বিচের কাছে একজন ফ্রেঞ্চম্যান ডিমিত্রি হপসকে তার নিজের ফ্ল্যাট বাড়িতে সিলিং ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যদিও পুলিশের ঘটনাকেও আত্মহত্যার নাম দেয়, কিন্তু ঝুলন্ত অবস্থায় পেছনে বাঁধা হাত এরকম অন্যরকম মৃত্যুর গল্প ভাবতে সবাইকে বাধ্য করে। আবার ঠিক 3 সপ্তাহ পর ব্রিটিশ টুরিস্ট ক্রিশ্চিয়ানা অ্যানাকে তার হোটেল রুমে মৃত পাওয়া যায়। এই ঘটনাটাও সাইরি বিচে ঘটে। তাই পুলিশের অক্ষমতা আর অপারগতা নিয়ে আবার এলাকায় কথা শুরু হয়ে যায়। ক্রিশ্চিয়ানা তার 4 মাসের ট্রিপ কেবল শুরুই করেছিল। সেদিন তার বাবা মা কেউ তাকে মেসেজ ফোনে পেল না। পুলিশের ফোনে বাবা আর বোন জানতে পারল যে ক্রিশ্চিয়ানা আর নেই। তার বোনটা একেবারে ভেঙেই পড়ল। ক্রিশ্চিয়ানা অ্যানার বাবা কখনো জানতেও পারল না যে তার মেয়ে আসলে কেন আর কিভাবে মারা গেল। মারা যাওয়ার আগের দিন ক্রিশ্চিয়ানের বুকে ব্যথার জন্য কিছু ওষুধ খেয়েছিল আর হালকা নেশাগ্রস্ত ছিল, কিন্তু এই কারণগুলো কারো মারা যাওয়ার জন্য কখনো যথেষ্ট হতে পারে না। কিন্তু পুলিশের ব্যাখ্যা ছিল যে ওষুধ আর নেশাজাতীয় দ্রব্যের সংমিশ্রণে বিষাক্ত প্রতিক্রিয়ায় ক্রিশ্চিয়ানা মারা যায়। কিন্তু তার বাবা মানতে রাজি ছিলেন না, কারণ মেডিকেল রিপোর্টে এমন কিছুই ধরা পড়েনি। ক্রিশ্চিয়ানের বাবা থাই পুলিশ ফোর্সের উপর অনেক বিরক্ত ছিল, কারণ তারা কোনো কিছু ঠিকমতো ইনভেস্টিগেট করছিল না। এমনকি ক্রিশ্চিয়ানের মৃত্যুর আগে শেষ যে ব্যক্তি তার সাথে দেখা করেছিল, যাকে সিসিটিভি ফুটেজে ভোর 6টায় তার রুম থেকে বের হতে দেখা গিয়েছিল, পুলিশ তাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করেনি। পুলিশ তার পরিচয় জানা সত্ত্বেও তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে তার বাবা নিজেই তাকে খুঁজে বের করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তেমন কিছুই জানা যায় না। আর ক্রিশ্চিয়ানের মৃত্যুর 6 ঘন্টা পরেই সে ভদ্রলোক সেই এলাকা ছেড়ে চলে যায়। কোহটাও তার হলিডে প্যারাডাইস নামটা ধরে রাখতে প্রায় অক্ষম হয়ে পড়ছিল। কিন্তু পুলিশের এমনকি থাইল্যান্ডের মেয়রের কাছে জানতে চাইলে তাদের মতে বেশিরভাগ টুরিস্টের মৃত্যুর জন্য দায়ী ছিল তারা নিজেই। তার মতে তাদের যা ইচ্ছে তাই করার, কোন নিয়ম বাধা রীতি নীতি না মানার কারণে আজকে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তারা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়, দ্রুত বাইক চালায়, যার ফলে এখন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। এদিকে জোলান আর ইয়াপোকে কারাগার থেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে অ্যান্ডি। সে ফরেন্সিক ল্যাবে গিয়ে আরেকবার ডিএনএ টেস্ট করাতে চায়, কিন্তু ল্যাব থেকে তখন তাকে জানানো হয় যে হান্নার শরীর থেকে যে ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছিল সেগুলো তারা ঠিকমতো সংরক্ষণ করেনি, যার ফলে সেগুলো পুনরায় টেস্ট করার জন্য প্রায় অযোগ্য। তখনই যুক্তি ভুল প্রমাণ করতে ফরেন্সিক এক্সপার্ট ডক্টর পাম এই বিষয়টাকে কোর্টে তুলে ধরলেন। তিনি বলেন, পুলিশ ক্রাইম সিন থেকে প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে একাধিক ভুল করেছে। পুলিশ একজন ফরেন্সিক ডাক্তারকেও সাথে রাখেনি, এমনকি পাথরের গায়ে লেগে থাকা রক্তের দাগ, হান্নার কাপড়ে লেগে থাকা রক্তের দাগ কোনটাই ফরেন্সিক টেস্ট তারা করেনি। ডক্টর পাম তখন ঘটনাস্থলে পুনরায় টেস্ট করায়, আর এইবার সে এমন একজনের ডিএনএ স্যাম্পল পায় যা জুলান বা ইয়াপো কারোর সাথে মেলে না। কিন্তু এইসব কিছুর পরও যখন তিন মাসের মাথায় আদালতে শেষ বৈঠক হয়, তখন জুলান আর ইয়াপো প্রথম 30 মিনিটের মধ্যে তাদের খুন আর ধর্ষণের অপরাধ স্বীকার করে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তাদের দুজনের মা আদালতে এসে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু কেউ তাদের সাহায্য করে না। এত প্রশ্ন, এত যুক্তি, সব যেন এক স্বীকারোক্তিতে স্তিমিত হয়ে যায়। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও একটা নাম না জানা মাধ্যম পুলিশ অফিসারদের ওয়েবসাইট ক্র্যাশ আর হ্যাক করে তাদের সাজানো নাটকের কিছু তথ্য, প্রমাণ ও ভিডিও সহ কম্পিউটার স্ক্রিনে ফেসবুকের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দেয়। সেই সূত্রেই জানা যায় যে থাই পুলিশ তাদের পর্যটন শিল্পকে বিক্রি করার জন্য নিরীহ মানুষকে ব্যবহার করে তাদের জীবন দুর্বিষহ করছে। অজানা মাধ্যম থেকে আসা এই ভিডিও ক্লিপ সব জায়গায় বেশ সাড়া পায়, বিশেষ করে যখন হান্নার বোন লওরা রাগে আর ক্ষোভে ভরা একটা স্ট্যাটাস লিখে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটা শেয়ার দেয়, তখন আরো বেশি জানাজানি হয়ে যায়। এত বড় স্ট্যাটাসের একটা লাইন ছিল এমন যে থাইল্যান্ডবাসীরা আসলে বাইরের দেশ থেকে আসা ট্যুরিস্টদের ঘৃণা করে, তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। এত কিছুর পরও হত্যাযজ্ঞের খেলা থামার কোনো নাম নেয় না। 2016 সালের জানুয়ারিতে জুলান আর ইয়াপোর শাস্তি শোনানোর 2 সপ্তাহ পর আবার সাইরি বিচে পুলিশকে ডাকা হয়। 26 বছরের একজন ব্রিটিশ নাগরিককে তার হোটেলে মৃত পাওয়া যায়। তাই পুলিশ জানায় লিউক মিলার সুইমিং পুলে গোসল করতে নেমে মাথায় আঘাত পেয়ে মারা যায়, আর এই নিয়ে মোট 6 জন ট্যুরিস্ট পরপর রহস্যজনকভাবে মারা যায় সে প্যারাডাইস বিচে। আর প্যারাডাইস দ্বীপ নামে হেভেন অচিরেই হেলে পরিণত হতে থাকে। চলছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি আমি আরজে শারমিন। আর শেষ হয়ে গেল কুয়াশা এক্সপ্রাইস, যে এক্সপ্রাইস আপনারা শুনেছেন সত্য ঘটনা মার্ডার্স ইন দ্য প্যারাডাইস। আর এখন শুরু হয়ে যাবে কুয়াশার দ্বিতীয় গল্প। আজকের দ্বিতীয় গল্পটি লিখেছে জাসিয়া বিনতে শামিম, এবং আজকের গল্পের নাম ফ্ল্যাট নাম্বার 7B। আসুন তাহলে শুনি ফ্ল্যাট নাম্বার 7B তে কি হচ্ছে। আপনাদের সঙ্গে আমি আছি আরজে শারমিন, আর চলছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। বিশাল বিশাল দালানে ছোট্ট ছোট্ট ঘর, এই ঘরেই আমাদের বসবাস। এরকম অসংখ্য ঘরে লুকিয়ে থাকে অসংখ্য গল্প, কোনোটা সুখের গল্প, কোনোটা হাসির গল্প, আবার কোনোটা সুখ দুঃখ মিলিয়ে। এই তো জীবন। ঠিক তেমনই শিলা আর জামাল, বিয়ে হয়েছে অনেক বছর পেরিয়ে গেছে। ছোট্ট ফুটফুটে একটা মেয়ের খুব শখ ছিল ওদের দুজনেরই, কিন্তু ভাগ্য বোধহয় তা লেখা ছিল না, বাস্তবতা মেনে নিতেই হয়, কিছু করার থাকে না। আর এই বাস্তবতা মেনে নিয়ে চলে যাচ্ছে শিলা আর জামানের দিন।
এই ভেজাল আর ভাল লাগে না, এত কাজ একা একা সামলানো যায়?
সকাল সকাল কি শুরু করলে বলতো? নাস্তা বানিয়েছো নাকি? বলো না যে আজকেও আমাকে আবার বাইরে থেকে খেয়ে নিতে হবে।
পরোটা সুজি আর ডিম ভাজি।
ডিম ভাজি? তুমি খুব ভালো করে জানো আমি সকালে ডিম খেতে পারি না, আমার গ্যাস হয়।
এটা না তোমার মনের দোষ।
সে যাই হোক,
আজ সুজি দিয়ে খেয়ে নাও প্লিজ, আমি আর পারছি না।
মিম কবে আসবে বলেছে কিছু? ওর ঈদের ছুটি কি এখনো শেষ হয়নি?
কি জানি, আজ ভোরে ওর আসার কথা ছিল, এলো না তো। সকালে ঘুম থেকে উঠে ফোন দিলাম, ফোনও ধরছে না।
ট্রেন ডিলে হয়েছে হয়তো।
তাই বলে ফোন ধরবে না?
আছে হয়তো কোথাও।
আচ্ছা, ওর মামা আবার ওকে ধরে টরে বিয়ে টিয়ে দিয়ে দিল না তো? কাজের মেয়েদের তো এই একটাই সমস্যা, ছুটিতে গ্রামের বাড়ি গেলে এদের ধরে বিয়ে দিয়ে দেয়। আর ওর মুখেই তো শুনেছি ওর মামা অনেক লোভী, নিশ্চয়ই ছেলেপক্ষ টাকা পয়সার লোভ দেখিয়ে মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে।
তুমি না একটু বেশিই চিন্তা করো, আর 2টা দিন দেখো না।
আরো 2টো দিন, মরে যাব আমি ততদিনে।
মরতে হবে না, আমি অফিস থেকে ফেরার পথে বাইরে থেকে রাতের খাবার নিয়ে আসবো।
দুপুরে কি না খেয়ে থাকবো?
আহা ঠিক আছে, আজ দুপুরে আমরা বাইরে লাঞ্চ করে নিবো। আমি গাড়ি পাঠিয়ে দেব, তুমি চলে এসো।
আচ্ছা ঠিক আছে। তিন দিন তো কেটে গেল, মিমের কিন্তু কোনো খোঁজ নেই, ওর ফোনটাও বন্ধ।
চিন্তার বিষয়।
তুমি কিন্তু আমার একটা কথাও শুনছো না, ল্যাপটপটা কিছু সময়ের জন্য বন্ধ করো না প্লিজ।
দাঁড়াও দাঁড়াও, একটা মেইল পাঠিয়ে নি। হ্যাঁ এবার বলো।
মিম তো এখনো এলো না।
ফোন দাও।
একটু আগে না তোমাকে বললাম ওর ফোনটা বন্ধ পাচ্ছি।
ও, ওর বাড়ির কোনো ফোন নাম্বার নেই?
না আমার কাছে নেই, কখনো প্রয়োজন পড়েনি এ কারণে রাখা হয়নি।
নতুন কোনো কাজের মেয়ে খুঁজবে?
তুমি জানো ঢাকা শহরে কাজের মেয়ে খুঁজে পাওয়া কত কঠিন।
তা অবশ্য ঠিক। আচ্ছা আমি দেখি কি করা যায়, আমার অফিসে একটু বলে দেখি, কারো যদি পরিচিত কেউ থাকে তাহলে সে কিছু হেল্প করতে পারবে।
আমিও আমাদের দারোয়ানকে বলে দেখি, ওরও তো কত পরিচিত থাকতে পারে, সারাদিন দিকে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গল্প করে।
ওদের আর কাজ কি।
আচ্ছা আমি কি তোমাকে খুব বেশি জ্বালাই?
হঠাৎ এই প্রশ্ন কেন?
এই যে নিজের হাজবেন্ডকে একটু ভালো করে রান্না করে খাওয়াতে পারি না।
কি যে বলো, আমি তোমাকে বিয়ে করেছি আমাকে রান্না করে খাওয়ানোর জন্য?
না তাও আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না।
দেখি এদিকে আসো, তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, শুধু তোমাকে চেয়েছি। তুমি আমার কাছে আছো এটাই আমার জন্য অনেক, বুঝেছো?
যা বলো না তুমি।
গুড মর্নিং ম্যাম।
তুমি কখন উঠলে?
খুব বেশিক্ষণ হয়নি। প্লিজ ম্যাম বি সিটেড।
বাহ, ইংলিশ ব্রেকফাস্ট, ইটস ইমপ্রেসিভ।
অল মেড বাই মি।
তুমি এত কষ্ট কেন করতে গেলে বলো তো?
এনিথিং ফর মাই কুইন। তুমি আমার জন্য কত কিছু করেছো। তুমি আসার আগে এই ঘরটা একটা চালের আড়ত ছিল, সেখান থেকে তুমি এটাকে বসবাসের যোগ্য করে তুলেছো।
এটা অবশ্য তুমি একদম ঠিক বলেছো।
নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে, অনেক কষ্ট করে বানিয়েছি। প্লিজ মজা না হলেও বলো যে মজা হয়েছে।
হয়েছে মোটামুটি, আসলে কিন্তু অনেক মজা হয়েছে সত্যি বলছি। ইউ আর অ্যান এক্সেলেন্ট শেফ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ থেকে তোমার অফিস না?
ভাবছি যাব না।
কেন?
এতদিন ছুটি কাটিয়ে আলসেমি ধরে গেছে।
কি করবে বাসায় থেকে?
পাশের বাসায় ভাবি একটা কাজের মেয়ে কথা বলছিল, ও মনে হয় আজকেই আসবে।
আচ্ছা আমার অফিসের কেউ তো এখনো কিছু জানাতে পারলো না।
আমার মনে হয় এটাই হয়ে যাবে, তাও তুমি খুঁজতে থাকো।
ঠিক আছে।
আসছি। কাকে চান?
যে আফা, আমি তানিয়া। ওই ম্যাডাম আমারে পাঠাইছিল এখানে চাকরি লওয়ার লেগা।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসো ভেতরে এসো।
থ্যাংক ইউ।
বাহ তুমি দেখি ইংরেজি জানো।
যে আপা, আমি আগে যার বাসায় আসিলাম হের একটা ইংরেজি বন্ধু আসিল, হের কাছ থেকে শিখছি। আর ইংরেজি কইতে পারলে ডিমান্ড বেশি এই এলাকায়।
আমাদের সাথে ইংরেজি বলার দরকার নেই, খুব সহজ স্বাভাবিক ভাষায় তুমি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই।
আইসা আপা, আমার কাম কি?
আমি আমার হাজবেন্ড থাকি শুধু, আমরা দুজনেই চাকরি করি, সকালে অফিসে যাই আর বিকেল বেলা ফিরি, তাই তোমাকে দুপুরে খাবার টাবার বানানোর ঝামেলা নিতে হবে না। আর বিকেলে হালকা চা কফি, মাঝে মাঝে হয়তো কিছু নাস্তা, সকালের নাস্তা আর রাতের খাবার, এতটুকু করলেই হবে। আমি খুব নিট ফ্রিক, মানে একটু পরিষ্কার রাখাতে পছন্দ করি।
আফা আমিও, সাথে সাথে সব ধুয়ে রাখি, এডলে আপনার কোনো টেনশন করা লাগবে না।
তুমি কফি বানাতে পারো?
হ্যাঁ পারি।
বাহ তাহলে তো হয়েই গেল, তোমাকে থাকার জন্য আলাদা রুম দেয়া হবে, আমরা যা যা খাবো তুমি তাই খাবে, ঈদে কিন্তু বোনাসও পাবে।
মাসে কিন্তু 20,000,
এটা একটু বেশি বেশি হয়ে গেল না?
আজকাল কামের মানুষ পাওয়া খুব টাফ, মানে কঠিন আর কি, এর কমে হইব না।
সব মিলিয়ে আমি তোমাকে 15 দিতে পারবো।
ওকে লক করে দেন।
মানে
মানে কনফার্ম করেন আর কি।
আচ্ছা ঠিক আছে, তো কবে উঠছ?
এই মনে করেন যে কালকা বাদ আসর।
আচ্ছা ঠিক আছে তানিয়া, তাহলে কালকে তোমার সাথে দেখা হচ্ছে।
কেমন গেল তোমার কাজের মেয়ের ইন্টারভিউ?
ভালোই, মেয়েটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কিন্তু বেশি লাইদা যাবে না।
ইন্টারেস্টিং কোন অর্থে?
ও মনে করে ইংলিশ বলে নাকি ওর ডিমান্ড বেড়ে যাবে।
মজা তো।
কালকে থেকেই কাজ শুরু করবে।
যাক, তোমার জন্য ভালোই হলো।
হ্যাঁ, কিন্তু মিমের কোনো খোঁজ কিন্তু পাওয়া গেল না, কি যে হলো মেয়েটার?
হ্যাঁ, হুট করে কোথায় গায়েব হয়ে গেল, হয়তো সত্যিই বিয়ে দিয়ে দিয়েছে।
হতে পারে। ও তানিয়া, তুমি এসেছ?
জিয়াফা, এ একটু দেরি হইয়া গেল, চলি।
আচ্ছা কোনো সমস্যা নেই, চলো তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। এখানে আগে মিম থাকতো, মানে আগে যে মেয়েটা কাজ করতো ও থাকতো, ঘরটা কিন্তু গোছানোই আছে।
ওই কই গেছে?
ঈদের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, এরপর আর আসেনি, আর কোনো খোঁজ খবরও নেই।
মনে হয় বিয়া দিয়া দিছে, না এলে গার্মেন্টসে কাম লইছে। আমাগো আর কি, এই ডেই জীবন। এর আগে আমার একবার গ্রামে বিয়া দিতে নিছিল, আমি পলাই আইছি। ওই শিকদার বাড়ির পোলারে জীবনেও বিয়া করুম না আমি কইয়া দিছিলাম, মনে নাই? জোর করে বিয়া দিতে চাইছিল আমার চাচা। জিনিসপত্র নাই নাই, অসব তো ইহা নেই।
হয়তো ভেবেছিল আবার ফিরে আসবে, তাই আর কিছু হয়তো সাথে নিয়ে যায়নি। জিনিসগুলো যে আমি পাঠিয়ে দিব সেই উপায়ও নেই। তোমার জন্য মনে হয় ভালোই হলো, তোমাকে আর আলাদা করে কিছু কিনতে হবে না।
কিছুই দেহ লয় নাই, আজব গামুসার গামছাও লয় নাই, বড়ই আজব। আসসালামু আলাইকুম খালু।
ওয়ালাইকুম আসসালাম। শিলা নেই?
আফা গোসলে গেছে।
তুমি কি তানিয়া?
জি।
আচ্ছা,
তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে, তোমাদের মিটিং ছিল?
হ্যাঁ, মিটিং ক্যান্সেল হয়েছে, কাজ ছিল না তাই চলে এলাম। কেন, তুমি কি আমাকে দেখে খুশি হচ্ছ না?
আরে ধুর, কি যে বলো না, খুশি কেন হব না? চা খাবে?
খাওয়া যায়।
তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা নিয়ে আসছি, সাথে আর কিছু খাবে?
না।
তানিয়া, এই তানিয়া।
জিয়াফা,
একটা গ্রিন টি আর একটা কফি, কফিতে চিনি একটু কম দিও, আর বারান্দায় গিয়ে ওগুলো রেখে এসো।
ঠিক আছে।
আচ্ছা শোনো, কোনো কিছু দরকার লাগলে বা কোনো কিছু না বুঝলে আমাকে ডাক দিও।
আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব পারি, থ্যাংক ইউ।
আচ্ছা ঠিক আছে। আমার না মিমের জন্য খুব চিন্তা হচ্ছে।
কেন বলতো?
ঈদের আগে দিয়ে ওর শরীরটা খুব খারাপ ছিল, গায়ে প্রচন্ড জ্বর, আর কোনো কিছু খেতে পারত না, খেলেই বমি করত। এই শরীর নিয়ে হুট করে বাড়ি চলে গেল। কি দরকার ছিল বলো তোর বাড়ি যাওয়ার? সেই ছোটবেলা থেকে ও আমার বাসায় থাকে, প্রায় 9 বছর হল।
তাহলে তো ও তোমার বাসায় বেশ অনেকদিন ধরেই ছিল।
হ্যাঁ, এরকম তো কখনো করেনি।
কি জানি। আচ্ছা শোনো,
আফা আসব?
হ্যাঁ হ্যাঁ আসো।
এই যে আফা, গ্রিন টি আর কফি।
ধন্যবাদ তানিয়া।
থ্যাংক ইউ।
মেয়েটা কিন্তু বেশ ভালো কফি বানায়।
যাক হয়েই গেল, তোমার আর কি লাগে?
হ্যাঁ সেটাই,
কফি নিয়ে তোমার এত খুঁতখুঁত।
এ আর নতুন কি, তুমি কি যেন বলছিলে?
ও হ্যাঁ, এই 30 তারিখ সাজেক থেকে ঘুরে আসলে কেমন হয়?
তোমার অফিস আর এই 30 তারিখে কি? তুমি আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন বলো তো?
শিলা, তুমি ভুলে গেলে?
এটা যেন কোন মাস?
জুন।
ও মাই গড, আমার একদম খেয়াল নেই, সরি।
4 বছরই পুরনো হয়ে গেলাম।
কি যে বলো না, আমি ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারি পরের মাসে।
হ্যাঁ, এর পরের মাসে।
আচ্ছা ঠিক আছে, যাবো সাজেক।
না, এর পরের মাসে যাবো।
সরি বলেছি তো, তো কয়দিনের ট্রিপ হচ্ছে এটা?
চার থেকে পাঁচ দিন।
তিন দিন করা যায় না? আমি মনে হয় এতদিন ছুটি নিতে পারবো না, কাজের চাপটা একটু বেশি।
একটু ম্যানেজ করতে পারবে না? সাজেক তোমার অনেক পছন্দ দেখেই ওখানে যাবো ঠিক করলাম।
ম্যানেজ তো অবশ্যই করতে পারবো, কিন্তু আমি না থাকলে অন্যদের উপর দিয়ে একটু বেশি প্রেশার হয়ে যাবে, আর ৩০ তারিখ আসতে তো অনেক দেরি। দেখি কি করা যায়, তবে তুমি তিন দিনই ধরে রাখো।
আচ্ছা ঠিক আছে, যো হুকুম।
কি হইল, ঝড় আইব নাকি? দিল ঘুমের ১২টা বাজাইয়া। আমি কি ভুল কিছু শুনলাম নাকি? কে কেউ জানে, বাতাসের শব্দ মনে হয়। আসব, দরজা খুললো কেমনে?
ও, তুমি উঠে গেছো তানিয়া?
জি আফা। আফা
বলো,
নাস্তা কি বানামো?
আমি কর্নফ্লেক্স খাবো। ও কি খাবে সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করে নিও।
আচ্ছা।
গুড মর্নিং।
গুড মর্নিং।
নাস্তা কি করবেন খালু?
হ্যাঁ, ও আচ্ছা, ব্রেড টোস্ট।
আচ্ছা,
কালকের মিটিংটা আজকে হবে বলে মনে হচ্ছে।
তার মানে তোমার আজকেও আসতে দেরি হবে?
একটু দেরি হতে পারে, তুমি ডিনার করে নিও।
আচ্ছা তানিয়া, রাতে তাহলে মুরগির মাংস রান্না করো, স্টোর রুমে পোলাওয়ের চাল আছে, সেটা দিয়ে খিচুড়ি করে নিও দুজনের জন্য, মানে তোমার আর আমার জন্য।
ওকে, থ্যাংক ইউ। ও আফা, আপনি আইছেন?
হ্যাঁ, কেমন আছো তানিয়া?
ভালা, আপনার সব কাম করে রাখছি।
ভেরি গুড।
আপনার এমন দাঁড়িয়েছে কেন আফা?
শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু পরে এক কাপ কফি দিও তো, আমি লাইট অফ করে একটু ঘুমিয়ে পড়লাম। তুমি লাইটটা জ্বালিও না।
ঠিক আছে, আপনি রেস্ট নেন।
আমি রাতে কিছু খাবো না, তুমি খেয়ে ঘুমিয়ে যেও। আর ওর কাছে চাবি আছে, ও আসলে দরজা খুলে দিতে হবে না।
আচ্ছা আফা। এই বাড়িতে তো কোনো বিলাই নাই, তার বিলাই ডাকে কই থেকে? নিচের খেলাটা আছে মনে হয়। আই সাফা, এই বিল্ডিং এ কি কোনো বিলাই আছে?
আমার জানা মতে তো এখানে কোনো বিড়াল নেই, কেন বলো তো?
ও না, এমনি কি নাস্তা বানামো?
কাল যেটা বানিয়েছিলে সেটাই দাও।
আইসা আফা, খালু তো রাইতে বাসায় আহে নাই।
ওর মিটিং শেষ হতে হতে রাত হয়ে গিয়েছিল, অফিসেই থেকে গেছে।
আইসা আফা, অফিসে কি রাতে ঘুমানো যায়?
এত কথা বলো না তো তানিয়া, খুব মাথা ধরেছে, আমাকে এক কাপ কফি দাও।
আফা খালি কফি খান, সারাদিনই কপি আর কপি।
তানিয়া
এলন,
আজ তোমার তেমন কোনো কাজ নেই, ঘরগুলো একটু গুছিয়ে রাখবে, আমরা রাতে বাইরে খাবো, আর তোমার জন্য খাবার নিয়ে আসবো, রাতে আর কোনো রান্না করতে হবে না। দুপুরে খাবার আছে না?
রে
তাহলে তো হয়ে গেল। তানিয়া ঘুমিয়ে পড়েছিলে নাকি?
হ আফা, বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে আইছিল বুঝি নাই।
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তুমি কি চা খাবে?
না এখন আর কিছু খাবো না।
আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো তানিয়া, আমাদের আর কিছু লাগবে না, কিন্তু তোমার জন্য রাতের খাবার এনেছিলাম, খাবে না?
আচ্ছা আমারে দেন, একটু খাইয়া তারপরে ঘুমাই।
এই নাও একটু গরম করে খেও, ঠিক আছে?
যে
চলো একটা মুভি দেখি।
কি মুভি দেখবে?
হরর নাকি কমেডি?
হরর দেখতে একদম ইচ্ছা করছে না, কমেডি দেখি চলো।
আচ্ছা ঠিক আছে,
তুমি বসো আমি একটু শাওয়ার নিয়ে আসছি।
ঠিক আছে।
শিলার বাসায় যে মেয়েটা কাজ করত ওর নাম মিম। মিম শিলার সাথে ছিল প্রায় 9 বছর, খুব ভদ্র আর শান্তশিষ্ট একটা মেয়ে, বয়স খুব বেশি না, 20 কি 21 হবে হয়তো। জামালকে বিয়ে করার পর শিলা আর জামালের সাথেই থাকত মিম। শিলা আর জামালের বিয়ে হয়েছে 4 বছর হল প্রায়, আর কিছুদিন পরেই ওদের 4 ইয়ার্স অ্যানিভার্সারি। শিলা কখনো মা হতে পারবে না, এটা সে জানতে পেরেছে বিয়ের ঠিক 3 বছর পর। শুরুতে শিলা খুব ভেঙে পড়েছিল, কিন্তু জামাল ওকে সামলে নিয়েছে। জামাল শিলাকে খুব ভালোবাসে। শিলার জীবনে কোনো কিছুর কমতি কখনো ওকে বুঝতে দেয়নি। শিলা যখন যা চায় তাই এনে দেয় ওকে। যেন শিলাকে খুশি রাখাই জামালের একমাত্র দায়িত্ব।
ওমা এগুলো কি?
ভাবলাম মুভি দেখবো আর একটু চা কফি না থাকলে হয় নাকি। তোমার জন্য কফি আর চিকেন নাগেটস, তোমার ফেভারিট।
থ্যাংক ইউ মিস্টার হাবি। তুমি কিছু খাবে না?
না আমার খেতে ইচ্ছে করছে না। রেস্টুরেন্টের খাবারটা মনে হয় খুব বেশি ভালো ছিল না, কেমন যেন গ্যাস হচ্ছে।
ও আচ্ছা, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিবে?
না সেটার প্রয়োজন হবে না, মুভি শুরু করব।
অবশ্যই।
আপনি
কেডা?
আমার বাসায় থাকুস, আমারই চিনোস না?
আপনি আমার ঘরে আইলেন কেমনে?
এই পুরো ঘরটাই আমার, আমি পারি না এমন কিছুই নাই।
আমার মা তারা কেমন জানি জিম জিম করতেছে, চোখে কিছু দেখতে পাইতেছি না, আমি কিছু দেখতে পাইতেছি না, দেখতে পাইতেছি না।
গুড মর্নিং ম্যাম।
গুড মর্নিং, কয়টা বাজে
এখন? সময় সকাল 7:13।
ও মা এত বেজে গেছে?
জি, তুমি অনেক আদর করে ঘুমাচ্ছিলে তাই তোমাকে আর ডাকিনি। কেমন ঘুম হলো?
অনেক ভালো ঘুম হয়েছে। তানিয়া কোথায়, নাস্তা দিয়েছে?
না ও তো মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি, ওর দরজায় নক করলাম অনেকবার, কোনো সাড়া শব্দ নেই।
আচ্ছা ঠিক আছে আমি দেখছি।
কোনো সমস্যা নেই, আমি অফিসে গিয়ে নাস্তা করে নেব।
এই তানিয়া,
সরি আফা,
অনেকক্ষণ তো ঘুমালে, এবার হাত মুখ ধুয়ে একটু নাস্তা বানাও তো।
জি।
তোমাকে এমন দেখাচ্ছে কেন তানিয়া? দেখি গায়ে জ্বর নাকি? আমার তো মনে হচ্ছে তোমার জ্বর এসেছে।
শরীরটা ভাল লাগতেছে না আপা।
আচ্ছা তুমি একটু রেস্ট নাও, দুপুরের মধ্যে জ্বর বাড়লে ওষুধ খেয়ে নিও, নাস্তা আমি বানিয়ে নিচ্ছি, দুপুরের খাবার আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব, তুমি টেনশন করো না।
আপনি অনেক ভালো আফা।
আপনি আর এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্প ফ্ল্যাট নম্বর 7 বি প্রথম পর্ব। ফ্ল্যাট নম্বর 7 বি প্রথম পর্বে আমরা যতটুকু জেনেছি যে জামাল এবং শীলা দম্পতি নিঃসন্তান, তাদের কোন সন্তান নেই এবং প্রথম দিকে দেখছি যে তাদের যে কাজের মেয়েটি ছিল মিম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আরো অনেক ঘটনা ঘটে গেছে প্রথম পর্বে, বেশ কিছুটা শুনেও ফেলেছেন, কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমি কথা না বাড়িয়ে চলে যাই দ্বিতীয় পর্বে, সেখানে আরো কি রহস্য অপেক্ষা করছে দেখি। চলুন তাহলে শুনি ফ্ল্যাট নম্বর 7 বি দ্বিতীয় পর্ব। চলছে কুয়াশা, ব্রট ইউ বাই ইগল আইসক্রিম, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছে আর দেশের মিম।
এখন তোমার শরীর কেমন তানিয়া?
এখন ভালা, জ্বর আর আহে নাই।
যা ভালো হয়েছে।
আমি রাতের খাওয়ান বানায় রাখছি।
বাহ, আমি তো আরো ভেবেছিলাম বাড়ি থেকে খাবার আনাবো। যাক ভালোই হলো, এমনিতে বাইরের খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না। তাহলে তুমি এবার খাবার দিয়ে দাও টেবিলে, আমি ফ্রেশ হয়ে এসেই খেতে বসব।
জিয়াফা। আফা, একটা কথা জিগাই।
হ্যাঁ বলো।
আপনি কি ভূতে বিশ্বাস করেন?
এটা আবার কেমন কথা, ভূত বলতে কিছু আছে নাকি?
আমি কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখছি।
ভূত দেখেছো নাকি?
ওই রকমই।
বুঝেছি, এসব ভূত টুত বলে আসলে কিচ্ছু নেই।
জি জি আচ্ছা আফা, এইখানে কি বিলাই উঠে?
সাততলার উপর বিড়াল উঠবে কি করে? আশপাশে তো কোনো ছাদও নেই।
হ, এটাই ভাবতেছিলাম, স্বপ্নে একটা বিলাইও দেখছি।
ও তাই বলো, আমার খাওয়া শেষ, তুমি এগুলো গুছিয়ে ফেলো। ও আজকে রাতে আসবে না, অফিসের কাজে ঢাকার বাইরে গেছে। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও, আজকে আর ভূতের স্বপ্ন দেখো না কিন্তু।
আইসা। আমি এখানে।
ও আল্লাহ গো, কে এটা?
খবরদার, আমার কাছে আসবি না। আমার কাছে তাবিজ আছে, মাটির তলে পুচ্ছা খালাবো কিন্তু তোরে।
আমি তোমার কিছু করবো না। আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়, গলা দিয়া খালি রক্ত পড়ে, কিছুতেই থামে না। এ দেখো
মাবুদ, আপা খালু, কে আছে? বাসা না রে, সে তো পিতাস, দেন তো পিতাস।
এখানে কোন মেয়ে আসবে কোথেকে?
ওই যে ওইখানে বই আসছিল,
এখানে তো কেউ নেই। তুমি মনে হয় আজকেও সেই খারাপ স্বপ্নটা দেখেছো?
না বা, আমি সত্যিই দেখছি।
আচ্ছা ঠিক আছে, এই নাও পানি খেয়ে নাও, একটু শান্ত হও, কেউ নেই এখানে।
না না না, আমি এই বাড়িতে থাকুন না।
আহা, শুধু শুধু ভয় পাচ্ছ কেন? আচ্ছা চলো, তুমি আজ রাতে আমার রুমে ঘুমাবে, আমি নিচে ফ্লোরিং করে দিচ্ছি। তুমি কি এরকম খারাপ স্বপ্ন প্রায় দেখো?
ছোটকালে দেখতাম, তাই মাঝে মাঝে, বড় হওয়ার পরে আর দেখি নেই।
তুমি কি কোনো কিছু নিয়ে অনেক দুশ্চিন্তা করো?
না তো আফা।
আচ্ছা বুঝলাম। শোনো, দুপুরে তোমার একার জন্য রান্না করে রেখো, রাতে আমাদের তিনজনের জন্য একটু মাগুর মাছ আর মুরগির মাংস করে রেখো।
আচ্ছা।
কি আরাম করে ঘুমাইতেছে,
কে আপনি? এখানে কি চান? আমার কাছে কি চান? আমার মাথাটা ঘুরাইতেছে কেন?
মইরা যাবি তুই, খুব তাড়াতাড়ি মইরা যাবি।
এখানে কেউ বাসে না, এখানে আমি কাউরে বাসতে দেই না।
আপনারা কেমন সেনা সেনা লাগতেছে, কই জানি দেখছি, আপনি কি আমাকে বাড়ির থাকতেন? জীবনী কেমন জানি জীবনী লাগতেছে।
এমনি মরবি তুই?
না, কাছে আইবেন না, কাছে আইবেন না আমার, না।
আমরা অনেকেই বিশ্বাস করি ভূত বলে কিছু নেই, এসবই আমাদের মিথ্যে কল্পনা। কিন্তু আসলে কি তাই? যদি ভূত বলে কিছু না থেকেই থাকে, তবে তানিয়ার রুমে প্রায় প্রতিদিন কি দেখতে পায়, কাকে দেখতে পায়, আর সে মেয়েটাই বা কে যে তানিয়ার রুমে ডুকরে ডুকরে কাঁদে? বাসায় তো জামাল, শিলা, তানিয়া ছাড়া কেউ থাকে না, আর সে বেড়ালটাই বা কোত্থেকে এলো?
তোমাকে এমন দেখাচ্ছে কেন তানিয়া?
শরীরটা ভাল লাগতেছে না আফা।
আবার জ্বর আসেনি তো?
না আফা, সকালে ঘুম থেকে উঠার পরে চোখে গোলা দেখতেছিলাম।
তোমার কি চোখে কোনো সমস্যা আছে?
না, সব ক্লিয়ার, কিন্তু মাথাটা কেমন জানি ঝিম ধরছে।
আচ্ছা ঠিক আছে, একটু ওষুধ খেয়ে নিও। তোমার হাতে কি হয়েছে? এটা কিসের দাগ?
কইতে পারি না, কোন পোকা টোকা কামড়াইছে মনে হয়। কিন্তু
গুড মর্নিং,
ঘুম ভাঙলো তাহলে এতক্ষণে?
হুম,
আমি ভাবছি আজকে অফিসে যাব না, কেমন যেন মাথা ধরেছে।
মাথা মালিশ করে দিই মাফা, আমি অনেক ভালো করে তেল দিয়ে মাথা মালিশ করতে পারি।
না না না, তেল লাগবে না, আমি চুলে তেল দিই না, তেল ছাড়াই মাসাজ করে দাও।
অফিসে না গেলে ঝামেলা হবে না?
না, তেমন কোনো কাজ নেই, যা কাজ আছে এগুলো বাসায় বসেই করে ফেললে হবে।
ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। আমার মনে হয় আজ আসতে একটু দেরি হবে।
মিটিং আছে নাকি?
না, বস একটা পার্টি থ্রো করেছে, সেখানে যেতে হবে। যাবে নাকি?
না, আমার তোমার এই বসের পার্টিগুলো খুব বেশি বোরিং লাগে, আর তোমাদের ম্যানেজারটা আমার দিকে যেন কিভাবে তাকিয়ে থাকে আমার ভাল লাগে না।
এত সুন্দরী বউ আমার, না তাকিয়ে উপায় আছে?
খুব তেল দেয়া হচ্ছে, যত যাই বলো আমি একদম যাচ্ছি না।
আচ্ছা ঠিক আছে, রাতে আমার জন্য অপেক্ষা করো না, খেয়ে ঘুমিয়ে যেও।
আচ্ছা ঠিক আছে।
এই যে শুনেন।
কি হয়েছে?
নাম কি আপনার?
কবির। কেন?
এই বাড়িতে কয়দিনের দারোয়ান?
৬ বছর। তা দিয়ে তোমার কাম কি?
একটা কথা জিগামু।
হ্যাঁ কও।
এই বিল্ডিং এ কি কোনো বিলাই আছে? কালা বিলাই?
না, তয় চারতলায় উত্তর পাশে সারের দুইটা কুত্তা আছে, বিদেশি কুত্তা, সাদা সাদা, বড় লুম।
কুত্তার কথা জিগাইছি আমি? কইছি বিলাই বিলাই।
না, বিলাই নাই।
সাততলার মানুষ কি মন?
কোন পাশের?
7B।
ও খুবই বালা, আমার এই দে ২০০০ টাকা বকশিস দিছে। হে আগু মন, অনেক বালা।
খালু কেমন?
আরে কইলাম কি, ২০০০ টাকা বকশিস দিছে এই গীতে, স্যার নিজে হাতে দিছে।
ও হ্যাঁ গো, আগের কামের মাইয়া কই গেছে?
মিম?
হ,
থাঙ্গুর মাইয়া কই গেছে জানি না, পালাইছে মনে হয়, আমি গেটে আসিলাম না।
পলাই গেছে?
হেইটা আমি জানি না, মনে হইল, কইলাম না ধাঙ্গুর আসিল, মাইয়া মানুষের এত ধাঙ্গুর হওয়া ভালো না। শুনছি বাসা থেকে চুরি করছে।
কি চুরি করছে?
জানি না, কইলাম আর কি, কামের মাইয়া পালাইলে তো জিনিস চুরি কইরাই পালাই।
আফা তো কিছু কইল না?
মনে হয় এখনো খেয়াল করে নাই, কিছু না কিছু তো নিছেই।
আপনার যত ফালতু কথা, আমার সময়টাই নষ্ট জানতো।
কেউ আমার বোঝে না, কেউ আমার লগে কথা কইতে চায় না।
কে কি কথা আমি শুনলাম?
আমার অনেক কষ্ট হয় এখানে থাকতে, আমার ভাল লাগে না। হইছে আইতাছে? আইছেন আপনি, কেমন আছেন? অনেক দিন পর আপনারে দেখলাম, মনে আছে তো আমার কথা?
কে কে ওখানে, কে ওইটা?
খালু, আপনি এখানে কি করেন?
কে কে ওখানে?
কই, কেউ না তো, কি দেখেন আপনি?
হ্যাঁ, আমার আমার ক্ষুধা পেয়েছে, খাবার গরম করে দাও।
ও আচ্ছা, আপনি বসেন, আমি দিতাছি।
আচ্ছা, রাতে কি কোনো হইচই হয়েছিল?
মানে আমি মাঝরাতে একটু খেতে উঠেছিলাম, ক্ষুধা পেয়েছিল অনেক।
ও, আমি এমন ঘুম দিয়েছিলাম যে আশপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারিনি।
তোমার ঘুম দেখেই আমি আর তোমাকে ডাক দেইনি।
খুব ভালো করেছ।
কে কে ওখানে?
কিছু লাগবো খালু?
না, আচ্ছা থাকো, আমি চললাম।
আরে, তুমি না খেয়ে চলে যাচ্ছ যে?
খেতে ইচ্ছে করছে না।
আমি বইয়াছিলাম তোমার জন্য। কি নাম তোমার?
আমি জানি না।
জানি না মানে নিজের নাম জানো
না? আমারে একটু পানি দিবা?
তোমার তো পানি খাওয়ানোর কোনো দরকার নাই, আছে?
না।
কি চাও তুমি?
মুক্তি চাই। আমি এনে আটকা পড়ছি।
কেমনে আটকা পড়ছো?
আমি জানি না।
তোমার বাড়ি কই?
গঞ্জে।
ও, তোমার গলায় কি হয়েছিল?
ছুরি দিয়া পোষ মারছে আমারে, এখনো ব্যথা করে। আমি রাইতে ঘুমাইতে পারি না, কিছু খাইতেও পারি না। আমি আমার আম্মার কাছে যাব।
তোমার আম্মা কই?
ওই পারে। আমি এইখান থেকে মুক্তি পাইলে আমার আম্মার কাছে যাইতে পারব।
তোমারে মারছে কেডা?
এটা কখন যাইব না, আইতাছে তোমারেও ধরবো, তোমারে দেখা যায়, কথাও কয় তোমার লাগে।
সব রত্নীয় বাই ইগলো আইসক্রিম চলছে এবং সেখানে চলছে গল্প যার নাম ফ্ল্যাট নাম্বার 7B, এবং সঙ্গে আছি আমি শারমিন। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল, সময় হয়ে গেছে আমাদের শেষ পর্বে যাবার, অর্থাৎ ফ্ল্যাট নাম্বার 7B তে শেষ পর্বে কি আছে, কি ঘটতে যাচ্ছে বা কি আমরা জানবো, তার জন্য আর অপেক্ষা করতে হবে না, কারণ এক্ষুনি আমরা চলে যাচ্ছি শেষ পর্বে। আমি আজ শারমিন আছি আপনার সঙ্গে, আর আপ চলছে কুয়াশা। রত্নীয় বাই ইগলো আইসক্রিম, এবিসি রেডিও 89.2 FM।
পানির গ্লাসটা যে কোথায়, চশমা ছাড়া কিছু দেখতেও পাচ্ছি না।
এই যে খালু, আপনার পানির গ্লাস।
ধন্যবাদ তানিয়া। তুমি তো তানিয়া না?
আপনার চশমা এনে দিমু?
কে মিম, তুমি এখানে কি করে? তুমি তো বাড়ি চলে গিয়েছিলে।
আমি কোথাও যাই নাই খালু।
না না, আমি ভুল দেখছি, নিশ্চয় ঘুমের ঘরে আমি ভুল দেখছি।
তোমাকে এমন দেখাচ্ছে কেন বলতো?
রাতে ভালো ঘুম হয়নি।
ও আচ্ছা।
আমি শুধু জুস খাবো, নাস্তা খেতে ইচ্ছে করছে না।
অফিসে গিয়ে খাবে?
না, ইচ্ছে নেই।
আচ্ছা, তোমার শরীর আবার খারাপ করলো না তো?
তেমন কিছু না, মাথা ঝিমঝিম করছে একটু, কেটে যাবে।
আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার জুস। লাঞ্চে কি বাইরে কোথাও যাবে?
যাওয়া যায়, আমি ফোন দেব।
আচ্ছা ঠিক আছে।
আপনি আমার শরীরে হাত দিতেছেন কেন?
তুমি তুমি
কি ভয় পাইলেন? আজকে রাতে আপনার ওষুধে কাম হয় নাই।
না, এমন তো হওয়ার কথা না।
আপনি যে এমন কাম করেন তা আমি অনেক আগে এটা আর পাইছিলাম, বিশ্বাস করবার পাই নাই। আমার আগে যে মেয়ে আসিল মিম, হ্যার লগে আপনি একই কাম করছেন, আমি সব জানি। আপনি তো খালু দড়া খাইয়া গেলেন। মারলেন কেন? আমি কি করছি?
চুপ কর শালি, তোরে তোরে আমি দেখতেছি।
এই সুরে দেখা আমারে ভয় দেখাইবেন নাকি মাইরেই ফালাইবেন? মুখ দিয়ে সেই বিলাই ডাক্তার আরেকবার দেন তো।
তুই বেশি কথা বলস।
কি ভাবছেন, প্রতি রাতে আমার ওষুধ খাওয়ায়া ঘরে ভূতের ভয় দেখায়া যা ইচ্ছা করতে পারবেন? আমার গাদা পাইছেন? আমি তানিয়া, এত গাদা না, গ্রামের শখ করলে জানে। আপনি আমার চিনতে ভুল করছেন।
তোর কথা বন্ধ করে দিব, তুই আর জীবনও কথা বলতে পারবি না, একদম নড়াচড়া বন্ধ। একটু নড়লেই সুন্দর এই গলাটা দুই ভাগ হয়ে যাবে।
জামাল,
শিলা, তুমি এখানে কি করছো?
তুমি এখানে কি করছো? তোমার হাতে চুরি কেন?
কিন্তু তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো ঘুমিয়ে থাকার কথা।
তুমি আমার কথার উত্তর দাও জামাল।
আফা, আপনার আদর্শ স্বামী আমার রাইতের খাবারের লগে ওষুধ মিলায়, তারপর আমার রুমে আহে। আপনি কোনোদিনও টের পাইতেন আফা?
ওষুধ কি বলছে জামাল?
না, ও মিথ্যে বলছে, সব মিথ্যে।
জামাল, তাহলে তোমার হাতে চুরি কেন? আমি এক্ষুনি পুলিশকে খবর দিব।
না না শিলা, প্লিজ আমার কথা শোনো, পুলিশ দেখো না, আমার আমার একটা রেপুটেশন আছে।
রেপুটেশন? লজ্জা লাগে না কথাগুলো বলতে?
আমাকে আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব।
মোটেও না, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। হ্যালো, পুলিশ স্টেশন।
আপা, আপা জলদি আহেন, এদিকে আহেন।
কি হয়েছে, কি হয়েছে দানিয়া?
খালু খালু নিজের ঘরে ছুরি চালাইছে। আপনি ভয় পাই না আপা, আমি দেখতেছি। খালু আর এই দুনিয়া নাই আপা, আসলেই তাছে না। আপনি একটু ঠান্ডা হন আপা,
পাশের ঘরে একটা লাশ রেখে আমি কিভাবে ঠান্ডা হবো দানিয়া?
আমি আমি সবাইরে খবর দিছি, আয়া পড়বো।
তুমি আমাকে আগে কিছু বলনি কেন?
আমি তো শিউর আসিলাম না, ধারণা করবার পারছিলাম। আপনার আগের কাবের মেয়েটার নাম কি আসিল?
মিম।
আমি ওরে প্রায় দেই।
তুমি ওকে কিভাবে দেখো?
আমার দাদি আমারে কইতো, যারা মইরা যায় তারা আমাকে আশেপাশে ঘুরে বেড়ায়, তাই কখনো কারো ডাক অমান্য করতে না করছিল আমার দাদি। কেউ ডাকলে তাগো কথা উনতে, মিম আমারে ডাকতো, আমি উনতাম। মিমের লগেও মনে হয় একই কাম হইছে।
কিন্তু কিভাবে?
খালা, প্রায় সকালে আমি কইতাম যে আমি খারাপ স্বপ্ন দেখছি, মাথাটা কি মন জানি ঝিম ঝিম ধরত, রাইতেও কি মন জানি লাগতো। তখন ভাবছি এমন তো হওয়ার কথা না। একদিন সকালে আমি উইঠা আমি আমার দরজা খোলা পাইছি, তখন কিছুটা বুঝবার পারছি। কাল রাইতে আমি কিছুই খাই নাই, তাই আমার হুশ আছিল।
হ্যাঁ, প্রায় রাতে জামাল তানিয়ার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। এই কাজটা সে করত সবার অগোচরে। শিলার কফির প্রতি একটা বিশেষ নেশা আছে। সেই রাতে জামাল শিলার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যার ফলে শিলা রাতের বেলা গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই সে টের পেত না। আর এই সুযোগ কাজে লাগিয়ে জামাল চলে যেত তানিয়ার রুমে। তাই ঘুমের ওষুধ খেয়ে ঘরে থাকা তানিয়াও কিছু বুঝতে পারত না। আর এই ঘটনাকে নাটকের মতো সাজিয়ে নিয়েছিল জামাল। তানিয়ার রুমে ঢুকে এসে মুখ দিয়ে বেড়াল ডাকা শব্দ করত, গলার স্বর পাল্টে এমন ভাবে কথা বলত যাতে মনে হতো তানিয়ার রুমে ভূতপ্রেতের উপদ্রব আছে। তারপর তানিয়াকে অবচেতন অবস্থায় ধর্ষণ করত জামাল। শিলার বাসায় থাকা এর আগের কাজের মেয়ে মিমের সাথে সে একই কাজ করেছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে মিম অন্তঃসত্ত্বা হয়ে যায়। মিমের পেটে বাচ্চা আছে এটা শিলা জানতে পারলেই জামালের সাজানো নাটক ফাঁস হয়ে যাবে, তাই সে কৌশলে মিমকে সরিয়ে দিয়েছিল। ফিরে যাচ্ছি এক মাস আগের ঘটনায়, যখন মিম জীবিত ছিল।
খালু, আমার জানি কেমন লাগতেছে, আফা কবে আইব?
আরো দুই তিন দিন দেরি হবে।
আমার শরীরটা ভালো না, খালি বমি আহে, মাথাও কেমন জানি ঘুরায়। আমার একটু ডাক্তারের কাছে লইয়া যাইবেন?
এইসব ছোটখাটো বিষয়ের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে।
আচ্ছা।
ঈদ তো চলে এলো, তুমি বাড়ি যাবে না?
না খালু, আমার বাড়িতে তো কেউ নাই, কার কাছে যাব?
ওহো,
আপনার দুপুরের খাবার টেবিলে দিছি, আমি একটু শুইলাম, ভাল লাগতেছে না।
কাজ তো সেরেছে, এই মেয়েকে এখানে তো আর রাখা যাবে না, শিলা বুঝে ফেললে অনেক বড় ঝামেলা হয়ে যাবে।
এইটা এইটা কি খালো, ছুরি?
চুপ, একদম শব্দ করবি না। তোর সময় শেষ।
হ্যালো, হ্যাঁ বলো।
শিলা, মিম তো বাড়ি চলে গেছে।
বাড়ি চলে গেছে মানে?
আজ সকাল থেকে কান্নাকাটি করে আমার মাথা খেয়ে ফেলছিল, বাড়ি যাবো যাবো করে।
আর তুমি ওকে যেতে দিলে?
আমি ওকে কিভাবে আটকে রাখি বলো?
তুমি তো আমার সাথে একবার কথা বলতে পারতে।
তুমি মিটিং এ ছিলে, এজন্য আর ফোন দেইনি।
আচ্ছা, যাই হোক, ওকে কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছিলে?
হ্যাঁ, ওকে এক মাসের বেতন দিয়ে দিয়েছি।
কবে ফিরবে বলেছে?
বললো তো ঈদের দুই দিন পরেই ফিরে আসবে।
আচ্ছা, ঠিক আছে, আমি পরশু ঢাকায় আসবো। এই কয়দিন তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হবে না তো?
এসব নিয়ে তুমি ভেবো না, মিম কিছু রান্না করে রেখে দিয়ে গেছে, সেগুলো শেষ হলে আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। আর পরশু তো তুমি চলেই আসছো, তখন আমিই তোমাকে রান্না করে খাওয়াবো।
ইউ আর দ্য বেস্ট হাবি এভার। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, একটু গ্রুপ ডিসকাশনে বসবো, পরে কথা হবে তাহলে। বাই, নিজের খেয়াল রেখো।
তুমিও নিজের খেয়াল রেখো, বাই।
এইভাবে জামাল শিলাকে ভুল ভাল বুঝিয়ে দেয়। শিলার চোখে তার স্বামী খুব সাধারণ একটা মানুষ, এরকম কিছু করতে পারে এটা শিলা কখনো কল্পনাও করতে পারেনি। মিমকে সেদিনই খুন করে জামাল, খুন করে মিমের লাশ টুকরো টুকরো করে কেটে বাড়ির পাশের লেকে ফেলে দেয়। কতটা নিকৃষ্ট নির্মম হলে একটা মানুষ এমন কাজ করতে পারে। জামালের আত্মহত্যা মিমকে মুক্তি এনে দিয়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যু মিমের আত্মাকে ফ্ল্যাটের চার দেয়ালের ভেতর বন্দী করে রেখেছিল। কিছুতে সে বের হতে পারছিল না এখান থেকে। নিজ থেকে প্রতিশোধ নেবে সেই শক্তিটুকুও তার ছিল না, তাই সে তানিয়ার সাহায্য নিয়েছে। তানিয়া তার বুদ্ধি খাটিয়ে ঠিকই জামালের এই মিথ্যে নাটক ধরে ফেলে। মাঝে মাঝে কোন অতৃপ্ত আত্মা থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় আমার আপনার মতো কিছু মানুষ। একটা মানুষের মুখোশের আড়ালে কি লুকিয়ে থাকে তা আমরা কেউ জানি না, বুঝতেও পারি না। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো: জামানের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, শিলার চরিত্রে নিতুল, মিমের চরিত্রে সোহা, তানিয়ার চরিত্রে প্রিয়ন্তি, দারবারের চরিত্রে রিফাত। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলা কুশলীদের নাম। আর আমি আজ শারমিন তো ছিলাম, এবং গত সপ্তাহ সম্পর্কে একটু বলে নিতে চাই আপনাদেরকে। গত সপ্তাহে আপনারা যে গল্পটি শুনেছেন, ডায়েরির শেষ পাতা, যেখানে আমি স্বয়ং অভিনয় করেছিলাম, বর্ণনাও পড়েছি, অভিনয় করেছি, কিন্তু আমাদের কাছে অনেক প্রচুর SMS এসেছে এবং ফেসবুকেও অনেক কিছু লেখা হয়েছে। আমাদের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল গত সপ্তাহে, তো সফটওয়্যারটা ঝামেলার কারণে আপনারা দ্বিতীয় পর্ব দুবার শুনেছেন, কিন্তু পুরোটাই গেছে দ্বিতীয় পর্ব দুবার শুনেছেন, যে কারণে আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাইছি। এবং আপনারা যদি চান স্মুথলি আরেকবার শুনতে, আমাদের যে ABC ইউটিউব চ্যানেল আছে সেখানে সেই লিঙ্কটাতে গেলেই আপনারা শুনতে পারবেন। এবং তারপরেও যদি আপনাদের মন না ভরে বা আবার যদি আরেকবার সুন্দর করে শুনতে চান আমাকে জানাবেন, আগামী সপ্তাহে বা কোনো এক সময় অন্য কুয়াশার পরিবর্তে আবার আমরা এটা রিপিট করতে পারি। যদি আপনারা চান তাহলে অবশ্যই আজকের শারমিনের ফ্যান পেজ আছে, ABC ফ্যান পেজ আছে, সেখানে জানাবেন। আজকে কুয়াশার যে পোস্ট আছে তার নিচে আপনারা জানাতে পারেন। আর আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ ছিলেন কুয়াশা ব্রট ইউ বাই ইগলু আইসক্রিম। সবাইকে শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।